হনুমানে থে ইনি সবসময় মনে করছেন যে সে এইটি হচ্ছেন স্বয়ং ভগবান নারায়ণ, জয় বিজয়। কোনো সময় এদের হয় না যে সে ইনি নর বালক অথবা নর, ওখানে নরলীলা কিছু নাই, মাতা পিতা নাই, স্বজন সম্বন্ধ নাই, একমাত্র শ্রী দেবী আছেন, নারদ প্রভৃতি ভক্তরা এসে গুণগান করে কি আরো সব সেবক। কিন্তু অযোধ্যাতে হনুমানের দুটাই আছে, কখনো কখনো তাহার ঐশ্বর্য মহিম জ্ঞান তথা প্রকাশিত হয়, আর কখনো কখনো হয়ও। রাবণের বংশ প্রায় শেষ হয়ে গেছে, লঙ্কার যুদ্ধ প্রায় সমাপ্তির দিকে চলে আসছে, মেঘনাথ আর কুম্ভকর্ণ প্রতি যত যোদ্ধা ছিলেন প্রতাপিত রাপি যাহার বলেতে এই যে যুদ্ধ আরম্ভ করেছে সব প্রায় মারা গিয়েছে। তার মনে হল যে সে এখন কি করি, আর আমার বংশে কেউ আছে কিনা, তখন বলে যে আমার নারান্তক বলে একটি ছেলে আছে, ওই স্মরণ করবার সঙ্গে সঙ্গে নারান্তক উপর চলে আসবে, পাতাল লোকে থাকে। এখন আসা যাতে বললেন যে প্রভু পিতা আপনি কেন আমাকে স্মরণ করেছেন, দেখতো তোমার ভাই মেঘনাথ মারা গেল, কুম্ভকর্ণ মারা গেল, আর সব আমার বংশে প্রায় ধ্বংস হয়ে গেল, বিভীষণ একটা ছিল সেটি ওই পক্ষতে মিলে গেল, ভীষণ যুদ্ধ আরম্ভ হয়েছে, আর আমি দেখলাম যে তোমার ছাড়া আমার কোনো গতি নাই, এই জন্য তোমাকে শেষে স্মরণ বলছি। পিতা আপনি চিন্তা করবেন না, আমি এখনই কিছু ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে গভীর রাত্রিতে ওনার বিভীষণের রূপ ধারণ করে দিয়ে হনুমান পাহারাদার আছেন চারদিকে এটা করে দিয়েছেন, লঙ্গট তার লেজ দিয়ে পর্কটা করে দিয়েছেন, আর থেকে গদা দিয়ে ওখানে পাহারা দিয়েছেন দিন রাত অনেত্রভাবে। সেখানে পৌঁছলো আরে প্রভু আপনি অত রাত করে আসলেন, আর তাহা আজকে একটু দেরি হয়ে গেল, বিলম্ব হয়ে গেল সেবা উপাসনা সন্ধ্যা ইত্যাদিতে আমার একটু বিলম্ব হয়ে গেছে, এই জন্য উনি জানেন যে সে কেউ বিভীষণের রূপ ধারণ করে আসতে পারে, সে এসে গেল, এসে তা হনুমান তাকে ছেড়ে দিলেন, ও ভিতরে চলে গেল, রাম লক্ষণ ওইখানে তো শুয়ে আছে, নিচে মৃগশালা ইত্যাদি সব পাতে দিয়ে শুয়ে আছেন, বাস তাহাদের দুজনকে ধরে যে উপরে শুয়েছেন সেই বস্তুটাকে নিয়ে একেবারে পাতালের মধ্যে প্রবেশ করে গেল, পাতাল মধ্যে প্রবেশ করে ওখানে নিয়ে গেল, সেইখানেতে বলি দিবে চামুণ্ডা দেবী তাকে বলি দিবে। এখন ব্যবস্থা হচ্ছে অদ্বিতীয় রাত্রেতে, ওই রাত্রেতে অর্ধরাত্রির সময় নিয়ে গিয়েছে, আর শেষ রাত্রিতে তাকে বলি দিবে আজকেই কাজ শেষ করতে হবে। সব অসুররা জুটে আছে, নাগাড়া বাজতে লাগলো, আর প্রজ্বলিত হলো যজ্ঞ কাষ্ঠের, আর ওইখানে ওই যে কি বলে রামচন্দ্র আর লক্ষণকে নিয়ে যে ওখানে বসে গিয়েছে, বলছে যে তোমার কি খাবার ইচ্ছা, কিছু খাবার ইচ্ছা, এইরকম হবে তাকে বলি দেওয়ার সময় তার জিজ্ঞাসা করে দিয়ে তাকে ভালো মন্দ খাওয়াইয়ে টবাইয়ে দিয়ে প্রসন্ন করে দিয়ে প্রসন্ন চিতেতে তাকে যুগ কাঠিতে মাথাটা দিয়ে আর একেবারে প্রসাদ দিয়ে কেটে দেয়। এদিকে সকালবেলা অবি মানে ভোর বেলাতে বিভীষণ জাগলেন, সব লোক জানতে হয় রাম আর লক্ষণ কোথায় গেল, তার উদ্যোগে আবার খোঁজা খুঁজি শেষ পর্যন্ত বিভীষণ বললেন যে সে আমি বুঝেছি আমার রূপ একমাত্র জগতে ধারণ করবার ওই নারান্তক আছে, রাবণের মহাযোগ বিদ্যা জানে ওই নারান্তক, ওইটা অমুক জায়গাতে থাকে পাতালে, হনুমান যদি এখনই যায় যদি সকালবেলা হওয়ার পূর্বে আর ওখান থেকে নিয়ে আসতে পারে তাহলে হতে পারে না, আর হবে না। বাস হনুমান ওইখান থেকে লম্ফ দিলেন পাতাল লোকেতে যেয়ে, সেখানে যখন প্রবেশ করতে লাগলেন দ্বারেতে সমুদ্র চারিদিকে ছিল প্রবেশ করলেন, তাহার পরে একটা বানর এসে হনুমান তাকে বাধা দিল, তুমি কে তা আমি হনুমানের পুত্র আমি যেতে দিব না, তুমি কে? তো উনি বললেন আমি হনুমান তোমার বাপ, তথাপি আমার প্রভু সেবার জন্য এখন আমার তো পুত্রই নেই হনুমান বললেন। তা আপনি যখন সমুদ্রকে লঙ্কাকে যখন ধ্বংস করে দিয়ে আগুন লাগিয়ে যখন সমুদ্রেতে লাফ দিয়েছেন তখন আপনার শ্বেত বন্ধু একটা মাছ খেলে আর সেই মাছ থেকে আমি জন্মগ্রহণ করেছি, তার নাম হচ্ছে মকরধ্বজ, ওইতে আমার জন্ম। আমি আপনাকে পিতা হলেও যেতে দেবি না, কারণ তাহার আমি অন্য জল খেয়েছি, নমক খেয়েছি। আচ্ছা তো তুই যেতে দিবি না? এক ঘুষা মেরেছেন, তখন কাক হয়েছে তাকে ধরে তাহারই লে যেতে ভালো করে বেঁধে দিয়ে আচ্ছা করে দিয়ে হাত পায়ে বেঁধে দিয়ে বলে যে তুই থাকি থাকে আর ভিতরে চলে। ওখানে দেখেন ভিতরে প্রবেশ করে সূক্ষ্ম রূপ ধরে ওখানে তিনি গিয়েছেন, ওখানে দেখলেন যে সে তাহলে দেখে যে রাম লক্ষণকে বসিয়ে আছে, আর এখনই সপ্তারি হচ্ছে, নাগাড়া আরম্ভ হয়েছে, অগ্নি প্রজ্বলিত হয়েছে, আর ওদের কাছে জিজ্ঞাসা কিছু করছে। তখন একটা খুব সূক্ষ্ম রূপ ধারণ করে দিয়ে ফুলের মধ্যে প্রবেশ করে গেলেন, কীটের মতন হনুমান হয়ে। আর ওখানে ওই ওই ফুলটা দেবীকে চড়ানো হলো, মস্তকের উপরে দেওয়া হলো, আর তার মধ্যে তিনি ওখানে প্রবেশ করেন। আর ওখানে যখনই ফার্সা উঠিয়ে রামকে মারবে, ওর পূর্বে রাম লক্ষণের দিকে দেখছেন, আর লক্ষণ দেখছেন রামের দিকে, আর মন্দ মন্দ দুজনই মুস্কান করছে, বলে এ হনুমান এসে তখন ভয়ঙ্কর আকারেতে গর্জন করে দিয়ে এমন করে তাহার মস্তকেতে পায়ে দিয়ে একেবারেতে রসাতলেতে তাহাকে পৌঁছিয়ে দিলেন দেবীকে, আর ওই ফর্সা টর্সা নিয়ে সকলকে মেরে দিয়ে আর আগ্নিতে হোম করে দিয়ে রাম লক্ষণকে এই দুজনকে এখানে বসিয়ে দিয়ে। যদি জানতেন তিনি ঐশ্বর্য মহিমা তার জ্ঞান বেশি হতো, বুঝলে উনাকে কে কী করবে, আমার এইগুলি করবার কী দরকার, কিন্তু না, তার মধ্যে ঐশ্বর্য জ্ঞান ওখানে শিথিল হয়েছে, আছে ঐশ্বর্য জ্ঞান গন্ধ আছে কিন্তু শিথিল মাত্র। তিনি সব প্রকারে তাঁর সেবা করছেন, এমন কোনো সেবা নাই যে তিনি করেন। এই জন্য হনুমানের যে দাসনাথ থেকে শ্রেষ্ঠ। এখন চলি আমরা দ্বারকাতে যাই। দ্বারকাতে যত লোক আছে দাস ভক্তের, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? উদ্ধব। যত রকমের ভক্ত আছে ইনার ভক্তের মধ্যে, ভক্তির মধ্যে দাসের মধ্যে একটু মৈত্রীর গন্ধ আছে, সক্ষরসের একটি গন্ধ আছে। হনুমানের সক্ষরসের কোনো গন্ধ নেই, ঐশ্বর্য একদম প্রবল। আমার নরভাব কিছু আছে, মমতাও এসেছে, রামচন্দ্রের প্রতি মমতা কত প্রগাঢ় মমতা, সবসময় সেবাতে। কিন্তু উদ্ধবের যেরকম হবে তে ওই সখ্যভাব একটু প্রাধান্য লাভ করে দিয়ে দাস তার মধ্যে একটু আছে, এই জন্য ইনার একটু শ্রেষ্ঠ আছে। কৃষ্ণ বললেন যে দেখ উদ্ধব, ব্রজের কথা আমার মনে পড়ছে, যমুনা দেখেন যে প্রবাহিত মথুরাতে রাজভবন নিকটে দোতাল্লাতে চলে গেলেন, অট্টালিকাতে কৃষ্ণ উত্তর দিশা দেখছেন, গরুগুলি ওখানে থেকে ঘাস চরে না, বাছরগুলি দুধ পান করে না, আর ওই সব ব্রজবাসীগণের প্রীতি তাহার মনে আসছে যে দেখ তুমি যা গচ্ছ উদ্ধব, তুমি ওখানেতে যাও। সব ব্রজবাসীরা বিশেষ করে আমার মাতা পিতা আমার প্রেমিতে বিহ্বল, আর যে ধৈর্য ধারণ করে না, তুমি তাহাকে যে একটু ধৈর্য ধারণ করে বলার কথা ছিল কিছু আর, কিন্তু আরম্ভ করলেন কিছু আর থেকে, বলবার কথা কি ছিল তাহা, যে আমার প্রিয়া যে আছেন বিরহেতে এত আকুল হয়ে গেছেন যে তাহারা দেহ দৈহিক সবকিছু বিস্মৃত হয়ে গেছে, তারা মোটেই ধৈর্য ধারণ করতে পারে না। এই কথা বলবার বললে উদ্ধব বুঝবে না, বলবে যে বা বিবাহ টিবাহ তো কিছু হয় নাই, আর বেশ তুমি প্রীতি করতে আরম্ভ করেছিলে ওখানে, এই জন্য তাহাদেরকে ছেড়ে আর তুমি থাকতে পারছ না, এই জন্য চিন্তা, এই জন্য এটা আগে বলে
এই জন্য বললেন গচ্ছ উদ্ধম ব্রজম, ব্রজেতে তুমি যাও। আমার পিতা মাতা দুজন অত্যন্ত বিরহিতে আমার জন্য আকুল হয়েছে, তুমি ওদেরকে সান্ত্বনা। শেষে যখন তখন তিনি বললেন যে তারা দেহ দৈহিক যা কিছু সব কিছু ভুলে গেছে, ওরা প্রাণ অত্যন্ত কঠিনতা থেকে ধারণ করছে। কৃষ্ণ এটা বললেন যে আমি ওদের বিনা আমি খুব কষ্টেতে জীবন ধারণ করছি, এটা বলতে একটু বাধা কথা হচ্ছে, কিন্তু এইটি কে কাকে পাঠাবে, দূত কাহার পাঠাবে, যার হৃদয় অত্যন্ত বিহ্বল হয়ে গেছে, যে থাকতে পারছে না, ওই জন্য কৃষ্ণ থাকতে পারছে না, গৃহীতে এত আকুল হয়ে গেছেন যে অতি কৃষ্ণেন ধারয়ন্তি প্রাণা, অত্যন্ত কষ্টে সষ্টে কোন রকম জীবন ধারণ করছে। গোপীরা দু একজন মিলিত হয়ে পরস্পর পরস্পর দুঃখকে বেটে ভার হালকা করে দিতে পারে, কৃষ্ণের পক্ষে এটা সম্ভব না। এমন কোন ওখানেতে নাই দ্বারকাবাসীতে যে সে কোনো লোক কৃষ্ণের এই দুঃখ শুনতে পারে, এরকম কোন সজাতিয়ে নাই। এর জন্য কৃষ্ণ অত্যন্ত দুঃখে কষ্টে কোন রকম জীবন ধারণ করছে, কিন্তু বললেন উল্টা করে, বললেন যে সে যাও, এই গোপীগণ সবকিছু আমার জন্য ত্যাগ করে। মথুরা যখন গিয়েছিলেন পড়ালেখা করতে সান্দীপনী মুনির কাছ থেকে এসেই এখন তিনি কাকে বলছেন, দাস তো দাস, সখা মিত্র মন্ত্রী এই সবগুলি, কিন্তু দাসভাব প্রবল তাহার মধ্যে। বাল্যকাল থেকে না তার শ্রী বিগ্রহটা রেখে তাহাকে পূজা করেন, কে পূজা করবে, দাসরা পূজা করে, সবসময় কৃষ্ণের কথা গান করে ইত্যাদি করেন, শ্রবণ কীর্তন মধ্যে ব্যস্ত থাকে, খাবার মা দিয়েছে আর তার মনে থাকে না। এই জন্য ভক্তগণের মধ্যে উদ্ধব হচ্ছেন শ্রেষ্ঠ হরিদাস বর, হরিদাস বর্জ্য হচ্ছে, হরিদাস বর্জ্যই নাকি বলেছেন, হরিদাস বর্জ্য গোপিকা বর, আর বলেছেন গিরিরাজ গোবর্ধনকে বর্জ্য, আর সাধারণ বলেছেন মহারাজ যুধিষ্ঠির। এখন উদ্ধব কৃষ্ণের অনেকটা মনের কথা কিছু জানেন, দুজনের হৃদয় একটু সমতল একটু আছে, কিন্তু তাহার মধ্যে কৃষ্ণের প্রতি আজ পর্যন্ত ঐশ্বর্য জ্ঞানটা প্রবল আছে, তথাপি ওদের মধ্যে একটা শ্রেষ্ঠ, এই জন্য মনের একটা ভাব তিনি বলতে রাখেন। দেখো এই সন্দেশটা নিজে অনেকগুলি সন্দেশ দিচ্ছি, তোমার ঝুলিতে নিয়ে যা, প্রথম এইখান থেকে আরম্ভ করবে, তারপরে ধীরে ধীরে ওতে সন্তুষ্ট না হয় একটা দিবে, আবার ওতে সন্তুষ্ট না হলে এইটা দিবে, এইটা না হলে ওটা, তুমি নিজে মন থেকে কিছু বলবো না, তাদের বিরহটা বেড়ে যাবে, খবরদার বলবে না কোনো কথা নিজে থেকে, এটা বলবে আমি যা বলছি বর্ণে বর্ণে ঠিক ওই কথাটা। কৃষ্ণ বললেন প্রথমে আমার সঙ্গে কারো আত্যন্তিক বিয়োগ নাই, এই জন্য তোমার সঙ্গেও আমাদের কোনো আত্যন্তিক বিয়োগ নাই। উদ্ধব বুঝলেন একরকমে, গোপীরা বুঝল একরকম, আর কৃষ্ণ বলেছেন একরকম, কথাটা একই, কিন্তু তাকে উদ্ধব বুঝলেন একরকমে, কৃষ্ণ বলছেন একরকমের, গোপীরা বুঝছে অন্যরকম, হয়তো গোপীরা কৃষ্ণেরও অভিপ্রায় তারা বুঝবে, উদ্ধব বুঝবে না, উনি শুধু যেরকম হয় কোনো পশু, ওনাকে উদ্ধবকে আমি পশু বলছি না, মানে উদাহরণ দেবার জন্য বলছি, যেরকম হয় কোনো জিনিসেতে কোনো জিনিস একটা বলদ গাড়িতে মিষ্টি দুধ পরমান্ন রাবড়ি খোয়া মিষ্টি রেখে দিয়ে যায়, বলদ খেতে পারে না, সে ধুয়ে নিয়ে যায়, তা অতএব তিনি সেই রকম সন্দেশ নিয়ে যাচ্ছেন, বুঝালেন কতটুকু, যদি বুঝতেন তাহলে বুঝতো যে সে ব্রজেতে ছেড়ে আর আসতেন না। কৃষ্ণ বললেন একরকম, তিনি বুঝলেন অন্যরকম, গোপীরা বুঝলো কিছু কিছু, কৃষ্ণ আর কিছু আরো কিছু বুঝলো। এইরকম হয় সন্দেশ। আত্যন্তিক আমার বিয়োগ নাই, যেরকম হয়তো ঘটেতে মাটির আত্যন্তিক বিয়োগ নাই, আমারও সেইরকম। গোপীগণের বিরহ আর দ্বিগুণিত বড়ে উঠে। তারপরে আরো আরো সব কিছু সন্দেশ। এটা সন্দেশ অন্য লোকে কেন বললেন না যে সে তুমি যাও? এই দ্বারকা সখা তো দাস্য, তার মধ্যে সখ কিছু আছে। তিনি দেখলেন যে সে এইটা যদি উদ্ধব নিয়ে যায় তাহলে তার ক্ষেত্র, হৃদয়ের ক্ষেত্র এরকম হয়ে আছে যে কিছু ওখানে গেলেও গোপীগণের এই বিরহ আর এইসবগুলি দেখবে, তাহলে তার ক্ষেত্রটা ওই রকম একটা হয়ে যাবে। তখন ওদের কথা কিছু বুঝবে, যদিও বিশেষ রূপেতে তাহার জ্ঞান না হবে, বিজ্ঞান নাই হলে জ্ঞান তারটা হবে তো, তখন একটা কিছু আভাস রূপেতে ওদের কথা বুঝবে, তখন আমি তার সঙ্গে কিছু আদান প্রদান করব। আমি যেখানেতে স্কুলেতে পাঠশালাতে যে প্রেম পাঠ পড়েছি ওইখানে এইটা যাক, ওখানটা পড়ে আসুক, তারপরে আমার সঙ্গে এখানে আসলে পরস্পর আলোচনা করতে করতে অনুভবের বস্তু পরে হবে, এই জন্য উদ্ধবকে পাঠাই। তো এই রামচন্দ্র সীতা কাছে পাঠিয়েছেন কাকে? তার প্রিয় দাসকে। তিনি কি করলেন, সেখান থেকে একটা অঙ্গুঠি উপর থেকে ফেলে দিলেন। সীতা হা হুতাশ করছেন, চন্দ্রের কাছে আগুন মাংসে, হে চন্দ্র তুমি তোমার আগুনটা, উনার কাছে কি লাগছে? চন্দ্র হচ্ছে শীত, কিন্তু তাহার কাছে লাগছে সূর্যের মতন, আর সূর্য কীরকম লাগবে? অত্যন্ত সুশীতল। এই হচ্ছে প্রেমের ধর্ম, বিপরীত করিয়ে দেয়। সীতা দেবী চন্দ্রকে সূর্য জ্ঞান করে দিয়ে তার কাছে থেকে আগুন মাংসে, আমি তো মরতে পারছি না, তুমি আগুনটা দিয়ে দাও তাহলে আমি মরে যাব। উপর থেকে চকচক করতে আঙ্গুঠিটা পড়লো তাহার কোলে, দেখেন চন্দ্র তো বড় দয়ালু, তিনি আগুন ফেলে দিলেন, আমি এতে পুড়ে আর করি। দেখেন যে এতে এতে লেখা আছে রাম, আঙ্গুঠিটা একটু ভালো করে দেখলে, এই তো আমাদের আঙ্গুঠিটা পরিবর্তন হয়েছিল সম্বরের পরে, বিবাহের সময়তে আমার আঙ্গুঠি উনাকে দিয়েছিলাম আর উনার আঙ্গুঠিটা আমি পরেছিলাম, আর যখন আমি আমাকে রামায়ণ হরণ করলেও তখন আমি এই আঙ্গুঠিটি সব আভূষণের সঙ্গে ঋষ্যমুখ পর্বত উপরে তেম ফেলে দিয়েছিলাম, বানরগুলিকে দেখলাম রাম রাম করছে ওইখানে ফেলে, এটা কোথা থেকে আস? তখন দেখলে যে সে চন্দ্র কাছে আঙুন আঙুন আঙ্গুঠি কোথা থেকে উপর দেখেন, তা একটু হনুমান বসে। তখন হনুমানটা হাত জোড়ে আল্লি দ্বারা গলেতে লাগিয়ে দিয়ে দিনহীন হয়ে তার সামনে আস, মা আপনি অনুগ্রহ করেন, তুমি কোথা থেকে এসেছ? আমি এসেছি রামচন্দ্র, তোমাকে এখনই নিয়ে যাবো কি? দুঃখী আছ? না না, তোমাকে নিয়ে যেতে হবে, আমি আপনাকে এখনই বসিয়ে দেওয়া লম্ফ দিয়ে আর চলে যাবো ওই রামের কাছে, না এইটার কথা রাম তিনি এখানে আসুক, নিজেই আমাকে নিয়ে যাবে, আমি পরবশ হয়ে যে আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে, কিন্তু এখন তো আমি পরবশ নাই, এই জন্য তোমার আপনি স্পর্শ করবো বাস এই মাত্র। আর উদ্ধবের সঙ্গে গোপীগণের কি সবগুলি কথা হয়েছে? উদ্ধব সন্দেশ, ভ্রমর গীত যাকে বলে, এই সবগুলি হয়েছে। গোপীগণের কত অনুগ্রহ অন্তরের কথা উদ্ধব স্মরণ করবার এগুলি সুযোগ হল। এমনকি তোমাদের এই হে দেবীগণ, তোমাদের এই বিরহ আমি একটু দেখে আমার মহান তোমাদের অনুগ্রহ, তোমরা মহান অনুগ্রহ, আমি তোমাদেরকে কিছু কিছু একটি বুঝে না, এই জন্য বললেন যে সে আশা কি আশামহ চরণ রেণ যুষাম বন্দে নন্দ ব্রজ স্ত্রী না স্বয়ং ও নিতান্ত রথে প্রসাদ সৌর যোশিতাস ধনির গন্ধ কুতোরুচ অন্যা রাসস্বে ভুজ দণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শীশান জ উদ্গাত ব্রজ সুন্দরী না। আজ পর্যন্ত কেউ যে এইরকম কৃপা করেন, তখন তাহার বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম ইত্যাদি দেবের শ্লোকে তো বন্দনা করে। তো শুনে আমি যাই ছট ছট করে আর কৃষ্ণকে বলবো যে আপনি এমন নিষ্ঠুর, আমি তো প্রথম বুঝতাম না। কৃষ্ণ বলেছেন যে যা উদ্ধব তুমি আমাকে ছেড়ে দিয়ে মনে করেন আমি যাচ্ছি, আমার দেহ এখানে আছে পর, কিন্তু মন প্রাণ সবগুলি কোথায় আছে সম্পূর্ণরূপেতে, ওই ব্রজেতে যাও আমাকে দেখবে। হৃদয়ের কথা ব্যথা সব উদ্ধবকে বলেছে। হনুমানকে রাম তিনি এইসবগুলি বলতেই পারেন না, তখন রাম করবেন কি? রাম তো সদাচারী, মর্যাদা লঙ্ঘন করতে পারেন না। যদি হনুমান হতে তো বলতো যে সে আচ্ছা আপনার সঙ্গে ওদের কি সম্বন্ধ, গোপীর সঙ্গে কি সম্বন্ধ, তখন কিন্তু তাহলে তো আমি ফাঁফরে পড়লাম, এটাকে না বলা উচিত ছিল। কৃষ্ণ বলবেন যে সে আমি এদের সঙ্গে বাল্যকালেতে প্রীতি করেছিলাম, বলবেন কি? কিন্তু ইনার কাছে বলবার কোনো আপত্তি, কারণ ইনার প্রীতি ওই সম্ভ্রম যে জ্ঞান যে হনুমানের সদাচার বিশিষ্ট প্রভু, সদাচার বিশিষ্ট বাল ব্রহ্মচারী, মর্যাদাকে লঙ্ঘন করে প্রীতি উচিত নয়, অধিকারকে ভেদ করে দিয়ে কেউ ওদিকে যেতে পারবে না। হনুমানের গদা আছে সেখানে, আর এদের এই মর্যাদার উপরেতে লক্ষ লক্ষ বার পায়ে দিয়ে তার মাথাতে হেঁটে দিয়ে চলে যাবে, মর্যাদা ইত্যাদি জ্ঞানের তার সব ভ্রম এখানে থাকতে পারে। উদ্ধবের মধ্যে সেটি পুরা হয় নাই, ব্রজেতে এটা পুরা হবে, ওখানে হবে না। এই জন্য কৃষ্ণ ভয়েতে ভয়েতে কিছু বলেছেন বটে, কিন্তু জানেন যে সে উদ্ধব এইটা প্রশ্ন করবেন না যে নন্দ বাবার সঙ্গে তো আপনার সম্বন্ধ তার পুত্র, কিন্তু সখাগণের সঙ্গে আপনার সম্বন্ধে ঠিক আছে, ই মিতালি কখন করলে ওদের সঙ্গে প্রীতি, ই কখন থেকে অঙ্কুরিত হল, এই প্রীতি অবৈধ, অত আমি সেখানে যেতে পারব না। উদ্ধব জানেন প্রেমের তিনি কথা কিছু বুঝেন, এই জন্য ইনার সখ্যের মধ্যে দাসের মধ্যে কিছু সখ্য ভাব, সখ্য ভাব মানে কি? গৌরব টৌরব ইত্যাদি ধীরে 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 তাহার কম হতে আরম্ভ করেছেন, এই জন্য তাহাকে বলে দিয়ে পাঠিয়ে যাও ব্রজেতে যাও। এখন চলি আমরা ব্রজেতে যাই, ব্রজেতে দেখলেন যে সুবল শ্রীরাম মধুমঙ্গল বহু রকমের তাহার ভক্ত, সে চার রকমের ভক্ত, সখা প্রিয় সখা প্রিয় সুহৃদ সখা, তারপরে প্রিয় নর্ম সখা পরম প্রেষ্ঠ সখা, এক এক থেকে উন্নত। সুগীত সখা মানে কৃষ্ণ থেকে বড় বলদেব, আর এইরকম বয়স এর কাছে কিছু একটুই থাকবে লুকানো, এদের কিছু কৃষ্ণের প্রতি বাৎসল্য মিশ্রিত সখ্য অথবা দাস্য দাস্য আছে, দাসের দাসের বলতে হবে, রক্ত রক্ত এদের দাস্য কি? এদের ঐশ্বর্য জ্ঞান তো নাই, গন্ধ নাই, এরা শুধুমাত্র এইটি মনে করবে যে ইনি আমার যে প্রভু আছেন নন্দ বাবা, ওই নন্দ বাবার প্রিয় ছেলে, আর যশোদা রানী যাহার আমি চাকর ওরা প্রিয় ছেলে, সে তাকে খুব প্রীতিপূর্বক খোলে নিয়ে নিবে, আর খোলে নিয়ে মা বলবে যে একটু শয়ন করাইয়ে দে, তো তাই কোলেতে নিয়ে পলঙ্কের উপর উঠে যাবে, আর পলঙ্কেতে শয়ন করে দিয়ে থপথপি দিতে লাগলো, আর কিছু লোরি শুনাইতে লাগলো, আর কৃষ্ণ শুনতে শুনতে হনুমান রামকে কোলে দিবেন, আর পলঙ্কের উপরে তাহার সাধ্য নেই, আর তাহার সীতাদেবী প্রেমিকার যে সীতাদেবীর সঙ্গে আমার কীরকম বিবাহ হল এইসবগুলি কথা বলবেন না, এমনকি তাহার সখাগণ আছে তার কাছেও সবগুলি বলবেন না। আর ইনি যে আছেন রক্ত পিত্রক, রক্ত মানে অনুরক্ত, অনুরক্ত তারা হচ্ছে নন্দ বাবা মানে সমভাবাপন্ন, ইনার প্রতি ওই রকম বাৎসল্য মিশ্রিত ভাব তাহাদের মধ্যে আছে, ওই দাস হলে কি হবে, কৃষ্ণকে কোনোদিন ভগবান বলে তাহাদের ধারণা হবে না, যেরকম নন্দ যশোদা ইত্যাদি ব্রজবাসী হবে না, ইনারও কোনোদিন হবে না। এই জন্য তাহার সখ্য উত্তরোত্তর আর সমৃদ্ধ হয়ে মমতা সেখানে তৈরি, আর ওদের ক্রমশ মমতা একটি কম, ঐশ্বর্য জ্ঞান ক্রমশ এইটা এর মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানে যে বলছেন ভবন্তমেব অনুচরণ নিত্য কিঙ্করম, কিঙ্কর দাসের মধ্যে কিঙ্কর মধ্যে একটু যেন তফাত কিছু ভাবনার আছে। দাসের হচ্ছে সাধারণভাবে প্রভু বলবেন যে সে এই কাজ তুমি করে আসো, যাও ওইখান থেকে শিলা নিয়ে আস, ফুল বাঁধা হবে সাপুলি নিয়ে আসতে। আর কিঙ্করের কি হবে, কিম করমি কিম করমি কিম করমি ইতি কিঙ্কর, যখনই প্রভুকে দেখে তখন আমি কি করবো কি করবো কিরকম সেবা প্রভু করব, সব সময় লালাই উৎকণ্ঠি, এই জন্য তাকে কিঙ্কর বলা হলো সেবকে, এটা হচ্ছে সেবকের কিঙ্কর। আর বৈকুণ্ঠী ত্যাগীতে পরম যে দেখো 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 এইটা নিয়ে আসো তো, বাস শুনে যে বেশ আনন্দে আমাকে চামার ব্যাজন কর। আর এদের কি কি হচ্ছে, আদেশ দিতে হবে না, কিম করুন কি করি কি করি ছটপট ছটপট সব সময় সেবাতে তারা আছে, এই জন্য কিং করমি থেকে কিং কর কর, এই জন্য এদের একটা ব্রজের শ্রেষ্ঠ সবগুলি কিঙ্কর হচ্ছে। সেবকও বলতে পারে যা সেবা থেকে সেবক যে সেবা করে এইরকম আমি কিম করমি সবসময় তারা চেষ্টা করছে। এইরকম হতে সবসময় যারা নিত্য তৈল ধারাবত নিত্য কোনো কাল এমন নাই যে কীরকম সেবা করব, এই জন্য কৃষ্ণের কিঙ্কর বলছেন ভবন্তমেব অনুচরণ নিত্য নিরন্তরম প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর, যাহাদের অশেষ প্রকারের মুক্তি পর্যন্ত কাম বাসনা ইত্যাদি সব ধর্ম অর্থ কাম কথা মুক্ত পর্যন্ত কামনা বাসনা, এমনকি ওই নারায়ণের সেবা, এমনকি অপি তত্ত্বার
লক্ষ্মীপতি
লক্ষ্মীপতি ব্যোমনয়নি, ব্যোমনয়নি মানে লক্ষ্মী যে তিনি সেবা গ্রহণ করে সে নারায়ণ, উনার দিকেও চিত্ত তাহার যায় না, ওই গোবিন্দ অপহৃত মানসা। এমনকি মথুরেশ দ্বারকেশ এদেরও চিত্ত তাহাকে হরণ করতে পারে, এই জন্য অশেষ মনোরথান্ত প্রশান্ত নিঃশেষ আর কোনো আশা কি আছে, একমাত্র নিত্য একান্তিক ভাবে তাহার আমি সেবা করি। একান্তিক মানে কি, যাহা তাহার অভিলাষা। পত্রী কি করেন, পত্রী নাম কেন হল, কৃষ্ণ বিরহেতে আত্ম, কৃষ্ণ তাকে কিছু বলতে পারবেন না, বলেন যে দেখো এই পত্রিকা নিয়ে যে বিশাখাকে দিয়ে এস, ওই পত্রীর মধ্যে কি আছে, পত্রীর মধ্যে আছে শ্রীমতী রাধিকা বিরহেতে রূপ গোস্বামী বর্ণন করেছে, কোনো সময় তিনি বিরহেতে আত্ম হয়েছে, ললিতা বিশাখা তাহাকে নানা প্রকারে প্রভু হয়েছে, যত প্রবোধ দিয়েছেন তত আর বাড়তে যাচ্ছে, তা হাতেতে বলেন যে সে একটু কলম আর একটা কালি নিয়ে আসো, ময়ূর পঙ্খ দিয়ে দিল কলম আর কালি, কি হলো
আনারের ফুলে
আনারের কলি
বেদনার
মেশে একটু রস করে দিল, কাগজ কি হলো কলা পাতা, কলা পাতাতে চিঠি দিল, সম্বোধন করবেন কৃষ্ণ, ওই কৃষ্ণ স্মরণ করতে 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 কৃষ্ণ ভাবেতে বিভোর হয়ে গেলেন, কৃষ্ণময়ী হয়ে গেলেন, আর কৃষ্ণময়ী হয়ে গিয়ে তার ভাব আসলো কি হায় হ্যাঁ রাধা কোথায়, তখন ওই উনি ওই ভাবেতে বিভাবিত হয়ে গিয়ে ও র লিখছেন, ওই ফুটকি দিয়েছেন চোখে জলে তো সব ভাসে যাচ্ছে, তখন ওই যে চোখের জল আসলো আর ওই ফুটকি যে দিয়েছেন ওইটাকে হয়ে গেল সকালবেলা, ললিতা তাকে ভাজ করে দিল, আর লাল সূত্র কোনো গাছে ওইটাকে দিয়ে তাকে বেঁধে দিল, আর হলুদ তাহাপরে একটু লাগিয়ে দিল, আর দিয়ে ওই পত্রী এটা তো রাধার বলছি, কৃষ্ণেরও এরকম হতে পারে। ওই কৃষ্ণ ওই রাধা ভাবেতে বিবাহ, এখানে তো ইনি পত্র দিচ্ছেন উনাকে, আর কৃষ্ণ ওই ভাবেতে বিবাহতে আর থাকতে না পারে পত্র লিখেছেন ওই রকম চোখের জলের দ্বারা, চিঠি লিখা হলো না। আর ওই দেখে সম্পূর্ণ বুঝে যায়, রাত ভর চিঠি লিখবার চেষ্টা করেন, তিনি রাধা লিখতে পারেন নাই, দেখেতে তিনি ওই দেখেতে ভাবতেন। এই পত্রিকাকে দিবেন, এই পত্রিকা দিয়ে তার নাম হলো পত্রী। ওখানে একজন আরো সেবক আছে দ্বারকা ওই রকম, কিন্তু এইরকম তাহাদের এই সকল সৌভাগ দেবে যে কোনো সখী কাছে পাঠিয়ে দেবে। এই জন্য এখানকার দাস্য অন্য জায়গার দাস অপেক্ষা কোটি গুণ শ্রেষ্ঠ, এর মধ্যে মমতা অত্যন্ত বেশি আছে। এই জন্য এখানে বলছেন কদাম একান্তিক, এইরকম একান্তিক কৃষ্ণ সেবা আমি কখন করতে পারব, নিত্য কিঙ্কর হয়ে কখন আমি করব, কখন করব, কিঙ্কর আমি প্রহর্ষ্যাম, আমি কখন তার সেবা করব। কৃষ্ণ বাড়িতে এসে ফিরেছেন ব্রজেতে গোচারণ করে, তখন কদাহম চামর হস্তে ব্যগ্র হয়ে চামর হস্ততে আমি তাহাকে বিজন করব, তখন বিজন করতে পারি। এখানে ভগবত বুদ্ধি নাই, দ্বারকার মথুরা এবং বৈকুণ্ঠেতে একটু ঐশ্বর্য ভাব দ্বারা প্রতিহত, ওইটা মমতা ভাব আছে, এখানে মমতা অত্যন্ত বেশি হয়েছে। তখন এই শুনে প্রভু কহে কিছু আগে এসে গেছে, এসে গেছে, আমি যা চাচ্ছি না নিকটে এসে গেছে, কিছু আগে আর একটু আগে, আর কত মানে এক কদম আর বাড়লে কি দু কদম আর বাকি, দু কম মানে দু পদ বিক্ষেপ, কোনটি দুটি বিক্ষেপ, এরপরেই সক্ষ, আর সক্ষ পরেই আসবে ভাষণ, এই দুটাকে পার করলে আর নিকটে এসে গেছে। প্রভু কহে ইহ হয় আগে, কিছু আগে আর, রায় কহে সক্ষ প্রেম সখের গন্ধ। আর ওই যদি বলো যে সে রুক্মিণী সত্যভামা, ওরাও হচ্ছে দাসী, মধুর ভাবের একটি আভাস মাত্র আছে, কিন্তু ওই দাস্য প্রধান থাকাতে ওদের মধ্যে কিছু বলতে পারা যায় যে কিছু একটা প্রীতি আছে, কিন্তু সম্ভোগটা একটু গড়বড় করে দেয়, নিজের সুখের বাসনা কখনো কখনো ওদের একটু আসে, এই জন্য এদের প্রীতিকে বলে কি সামঞ্জস্য, খুব যার প্রীতি হচ্ছে সাধারণ সাধারণ প্রীতির দ্বারা কৃষ্ণকে বশীভূত করে, আর এ থেকে করা যায়, কিন্তু কখন পর্যন্ত, যখন ওইটা স্পৃহা না থাকে নিজের, কিন্তু ওইটা চলে আসলে তো কতগুলি কারণ আছে। কৃষ্ণের প্রীতি ওখানেতে হাজার হাজার মহিষীগণ, হাজার হাজার মহিষীগণের দশ দশটি পুত্র, এক একটি কন্যা, তাহলে দশ হাজার, ষোলো হাজার ইন্টু দশ, ষোলো হাজার একশো আট ইন্টু দশ, অত তো তাহান আর তার নাতিও হয়ে গেছে তখন পর্যন্ত, সব জায়গা কৃষ্ণের প্রীতি বিভাজি বহু নিষ্ঠ, কার এদের মায়ের মানে সত্যভামা রুক্মিণী এদের দশটি ছেলে দশ জায়গাতে বিভাগ, এই বিভাগ হয়ে গেছে, কৃষ্ণ সেটি প্রসন্ন হবে বটে, কিন্তু আত্মবিক্রয় সেখানে করে এটা বলবে না না পারে মন্দির, এই জন্য সেখানে সক্ষ নয় দাস্য প্রধান, কিছু সক্ষ ভাবের একটা হতে পারে, কখন কখনো এর কারণ তো যাবে তো। আজকে এই পর্যন্ত থাক, প্রভু কহে ইহো হয় আগে, কিছু আগে আর, রায় কহে সক্ষ প্রেম সর্বসত্য, সক্ষ প্রেমের মধ্যে মমতা এত ও থেকে দাস থেকে বেশি আসলো, আর ঐশ্বর্যের গন্ধতে একেবারে নাই, সেবা বাসনার উৎকর্ষ হতে লাগলো, আর দুটি পায়ে আগে বাড়লেই মহাপ্রভু যে অভীষ্ট সেটি হয়ে যায়। এই জন্য রায়কে তিনি উৎসাহিত করে বললেন কিছু আগে আর বড় তো, তখন তিনি বিচার করে দিয়ে তারপরে বললেন কি রায় কাহে সখ্য প্রেম সর্বসাধ। এখন সখ্য প্রেমের সম্বন্ধে আমরা কালকে আমরা এই সম্বন্ধে আজকেই বাঞ্ছা গল্প কালকে কোন প্রোগ্রাম আছে
রাধা ব্রজন নাম খা।